জয় গৌর, আমরা গতদিন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় মহামতি কর্ণের চরিত্র আস্বাদন করছিলাম। ভগবান সূর্যনারায়ণ তাকে বললেন যে হে পুত্র কর্ণ, তুমি সেই দেবরাজ ইন্দ্রকে কবচ কুণ্ডল প্রদান করো না। তিনি বললেন যে হে ভগবান, আমি তো মানে প্রতিজ্ঞাবদ্ধ, যদি কোনো সৎ ব্রাহ্মণ সাধু মহাত্মাগণ আমার থেকে কিছু চায় তাহলে আমি তো, কবচ কুণ্ডল তো সাধারণ জিনিস, আমি আমার প্রাণ পর্যন্ত তাকে দান করে দেব। একদিন না একদিন তো আমাকে মরতেই হবে, অতএব আমি যশের ভাগী না হয়ে আমি নিন্দার কারণ কেন হয়ে দাঁড়াব। আমরা সেই মহামতি কর্ণের চরিত্র শ্রবণ করছিলাম এবং বিরাম দিয়েছিলাম। এখন আমরা তারই যে পরবর্তী অংশ সুন্দর এবং মহিমান্বিত তা আমরা শ্রবণ করতে চলেছি। বৈশম্পায়ন ঋষি, তিনি পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, এবারে কি হলো, একদিন ঠিক সূর্যদেবের কথানুযায়ী দেবরাজ ইন্দ্র তিনি এক ব্রাহ্মণের বেশে তার কাছে আসলেন। তিনি যখন আহ্নিক ক্রিয়াদি সুসম্পন্ন করেছেন, যখন তার দানের সময় ঠিক সে সময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে আসলেন এবং তিনি কর্ণকে বললেন যে আমি তোমার থেকে কিছু দান চাইতে এসেছি। বলছেন, হে ব্রাহ্মণ, আপনি কি চান বলুন। বলছেন যে এই যে তুমি জন্মের থেকেই যে প্রাপ্ত হয়েছ কবচ আর কুণ্ডল, যা অমৃত থেকে উৎপন্ন, আমি সেই দিব্য কবচ এবং কুণ্ডল তোমার থেকে যাঞ্চা করছি। তিনি বললেন, যে তাহলে আপনি যদি আমার থেকে সেই কবচার কুণ্ডল চাইতে এসেছেন তাহলে আপনি অতি অবশ্যই দেবরাজ ইন্দ্র। বলছেন, ওহো, তাহলে এই কথা সূর্যনারায়ণ ছাড়া আর কেউ জানতো না, তাহলে তোমার কাছে অতি অবশ্যই সেই সূর্যনারায়ণ এসেছিল, তা না হলে তুমি এই কথা জানতে পারো না। ঠিক আছে, তুমি তোমার অভিমত বলো, দেবে কি না দেবে। তিনি বললেন যে না না, আমি দিতে পারি, কিন্তু আপনি জানেন কি, আপনি অতি অবশ্যই জানেন যে এটা চাওয়া মানে আমাকে মেরে ফেলা, আমি বদ্ধ হব, মানে আমাকে বধ করে দেবে, এ তো আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু আপনি তো মহান ব্যক্তি, শশাগরা পৃথিবী এবং আপনি স্বর্গাদি পর্যন্ত আপনার দ্বারায় পরিচালিত, আপনি সমস্ত জীবের প্রভু এবং সৃষ্টিকারীও বললেন, মানে সৃজন করেন, তা আপনি তার পরিবর্তে আমাকে কি দেবেন। সূর্যদেব যেমন বলেছিল ঠিক সেই প্রকারই বললেন, আপনি তার পরিবর্তে আমি বেশি কিছু চাই না, আমার জীবনের একমাত্র লক্ষ্য যে আমি আমার পরম শত্রু আছে একজন, তাকে বধ করতে চাই। তা সেজন্য আপনি আমাকে একটা অমোঘ শক্তি প্রয়োগ করুন, মানে প্রদান করুন। এদিকে দেবরাজ ইন্দ্র কি জন্য গিয়েছে? যাতে তার পুত্র বা মিত্র সেই অর্জুন তার হাতে যেন না মরে, সেজন্যই তো কবচ কুণ্ডল চাইছেন। নইলে ওই কবচ কুণ্ডল সে তো দিব্য, অতএব তা ভেদ করা কোনো অস্ত্রের দ্বারা সম্ভব না। সে ব্রহ্মাস্ত্র হোক আর যে অস্ত্রই হোক, তাকে বধ করা সম্ভব নয়। আর এদিকে সেই কর্ণ কিভাবে কেমনভাবে সে অর্জুনকে মারবে, সেটাই তার চিন্তা। তাতে তাকে যদি একটা শৃগালে এসে খেয়ে বিনষ্ট করে যায়, তথাপি তার দুঃখ নেই। কিন্তু যে কোনো প্রকারেই হোক, সেই অর্জুনকে কি করে বধ করা যাবে? দেবরাজ ইন্দ্র তিনি বললেন যে দেখো, তুমি যখন চাইছো কবচ আর কুণ্ডলের পরিবর্তে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার থেকে বজ্র ব্যতি রেখে আর যা কিছু চাও আমি দিতে পারি। কর্ণ বলল যে তাহলে আপনি আমাকে অমোক শক্তি প্রদান করুন। অমোক মানে যেটা কখনো ব্যর্থ হবে না, চায় সে একবারের জন্য হোক না কেন, কিন্তু সেই অস্ত্র যাতে ব্যর্থ না হয়। আমি আমার এক পরম শত্রু আছে, তাকে বিনষ্ট করতে চাই। বললেন ঠিক আছে, আমি তোমাকে এই এক্ষুনি তোমাকে সেই অমোক শক্তি প্রদান করছি। প্রদান করলেন আর শর্ত রেখে দিলেন। কি শর্ত? দেখো, তুমি এই শক্তিটা একবার মাত্র প্রয়োগ করতে পারবে, দ্বিতীয়বার পারবে না। তুমি যখনই প্রয়োগ করবে, প্রয়োগ করার পরে সে তো কার্যকরী হবেই হবে, কিন্তু তারপরে সেই অস্ত্র পুনরায় আমার কাছে ফিরে আসবে। অতএব তুমি কিন্তু সেই অস্ত্র আবার ফিরিয়ে পাবে না। বলছেন আমার একবারই তো দরকার, অর্জুনকে শেষ করতে পারলে তার আর কিছুতে কিছু প্রয়োজন নেই। বললেন ঠিক আছে। বলছেন আরো শোনো, তুমি যদি মানে যারা সাধারণ ব্যক্তি তাদের সঙ্গে শত্রুতা করে, অতএব তুমি মানে স্বাভাবিক অবস্থায় যদি এই অস্ত্র প্রয়োগ করো, তাহলে কিন্তু এই অস্ত্র তোমাকেই একেবারে বিনষ্ট করে দেবে। বলছেন ঠিক আছে, আমি তাই করব। দেবরাজ ইন্দ্র তিনি তো দেবতাদের রাজা, তাই তারা মানে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই জানেন। তিনি চিন্তা করে দেখলেন যে অর্জুনকে মারার পূর্বেই ভীমপুত্র ঘটোৎকচ সে এসে এমন অত্যাচার করবে যে তাকে যদি না মারে তাহলে সেই সকলকে মেরে দেবে। অতএব তার কবচ কুণ্ডলের পরিবর্তে আমি যদি এই অমোক শক্তি দিই, তাহলে কি হবে যে সে বাধ্যতামূলকভাবে কোনো উপায় না দেখে এই অমোক শক্তি প্রয়োগ করবে সেই ঘটোৎকচের উপরে। অতএব আমি তাকে প্রদান করি, অর্জুনের কিছু হবে না। এই অভিপ্রায়ে তিনি তো সব কিছুই জানতেন, জেনে ভূত ভবিষ্যৎ সব জানেন, তাই তিনি সেই অমোক শক্তি প্রয়োগ করলেন। এবারে মহাদাতা কর্ণ তিনি কি করলেন, একটি তীক্ষ্ণ ধার অস্ত্র দিয়ে কবচার কুণ্ডল, তার তো জন্মজাত, অতএব সেটা মানে চামড়া মাংস রক্তের সঙ্গে সংমিশ্রণ ছিল, তাই সেটাকে মানে কেমন ভাবে তাও মানে হাসি মুখে কেমন দাতা যে তিনি তার নিজের চামড়া হালকা মাংস তার সঙ্গে উঠে আসছে, এই অবস্থায় নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করিবার হয়ে যাচ্ছে, তথাপি সে কোনো প্রকার দুঃখ নেই, হেসেই চলেছে, মুখটা হাসি আসে। তিনি কি করলেন, সেই কবচ আর কুণ্ডল তীক্ষ্ণধার অস্ত্রের দ্বারা কেটে কেটে হাসি মুখে তুলতে লাগল। তাই দেখে দেবতাগণ পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তার উপরে পুষ্পবৃষ্টি করতে থাকল। আর এই কবচ আর কুণ্ডল তার অঙ্গ থেকে কেটে কেটে তোলার জন্য তার নাম হলো কর্ণ। এই কর্ণ নাম বিখ্যাত হলো এখানে, মহাভারতে এটাই বলেছে যে কর্ণ নাম তার আগে ছিল না, এই কর্ণ নাম দেবতারা রাখলেন। কর্ণ শব্দের অর্থ হচ্ছে যে মানে খুচিয়ে খুচিয়ে যে শরীরকে বিনষ্ট করে তুলেছিল সেই কারণে, সেই কার্যের জন্য তার নাম হলো কর্ণ। অনেকে অনেক রকম বলে থাকেন, কিন্তু মহাভারতে তো এমনই বলেছেন, সমস্ত দেবতাগণ পুষ্পবৃষ্টি করছে আর তার শরীর থেকে মানে যেমন যে সমস্ত পাহাড়ে ঝর্ণা ঝরে সেই প্রকার তার শরীর থেকে শনিত মানে রক্ত ঝরে ঝরে পড়ছে, তথাপি তার কোনো দুঃখ নেই যে আমি তো দেবরাজ ইন্দ্রের মতন এক সুমহান ব্যক্তিকে, তিনি তো ব্রাহ্মণ বেশে আমার থেকে ভিক্ষা চেয়েছেন, আমি তাকে ভিক্ষা দিতে পারছি, এটাই তার আনন্দ। আর সমস্ত দেবতাগণ পুষ্পবৃষ্টি করে কর্ণের জয়ধ্বনি করছেন, বল দাতা কর্ণ কি জয়। এইভাবে তিনি ইহ জগতে কর্ণ নামে এই মানে সুমহান কার্যের জন্য তিনি কর্ণ নামে বিখ্যাত হলেন। কর্ণের এই সমস্ত সংবাদ কৌরবরা শ্রবণ করে তারা একেবারে মহান দুঃখিত হল, আর সর্বদাই শুধু কর্ণের প্রতি কর্ণের যে সেই জন্মজাত কবচ আর কুণ্ডলের কথা সর্বদাই চিন্তা করতেন ধর্মরাজ যুধিষ্ঠির। তাই তিনি যখন এই সংবাদ পেলেন দেবরাজ ইন্দ্র তার কবচ কুণ্ডল নিয়ে নিয়েছে, তখন তিনি খুশি হলেন, যাক তাহলে কর্ণকে কিছু করা যাবে। রাজা জনমেজয় তিনি বৈশম্পায়ন ঋষিকে প্রশ্ন করলেন, সেই দ্রৌপদীকে দুষ্ট জয়দ্রথ অপহরণ করার পরে তিনি যুধিষ্ঠির মহারাজ আদি রুষ্ট হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন, তারপরে তারা কি করলেন কাম্যকবনে? ঋষি বৈশম্পায়ন বললেন, দ্রৌপদী জয়দ্রথ দ্বারা অপমানিত বা হরণ হয় তারা উদ্বিগ্ন চিত্তে দুঃখিত অন্তকরণে সেই কাম্যকবন ছেড়ে পুনরায় যে দ্বৈতবন সেই দ্বৈতবনে চলে গেলেন। তারা সেখানে থাকতেই বেশি পছন্দ করতেন, কেন সেখানে মানে প্রসাদের ব্যবস্থা খুব ভালো ছিল, ফল মূল কন্দাদি ওই দ্বৈতবনে পর্যাপ্ত পরিমাণে ছিল, তাই তারা পুনরায় সেখানে চলে গেলেন। একদিন কি হলো, মানে এক দেবতা, মানে প্রথমেই পূর্ব পরিচয়টা আমরা দিয়ে দিচ্ছি, যদিও মহাভারতে পরিচয়টা পরে দিয়েছেন, তা আমরা পূর্বে শুনলে শুনতে একটু আরো ভালো লাগবে। মানে ধর্মরাজ তিনি কি করেছেন, তাদের পরীক্ষার জন্য তিনি এক বিশাল মৃগের রূপ ধারণ করেছেন, হরিণের রূপ ধারণ করে কি করলো, সেই যে অরুণী কাষ্ঠ আছে, যজ্ঞের অরুণী কাষ্ঠ বলে একটা কাষ্ঠ আছে যেটা দিয়ে তাদের মন্থন ক্রিয়া দিয়ে হয়, আর সেটা না হলে তাদের অগ্নিহোত্র হয় না, তা সেটা তো আবার বিশাল বড়, তা সেই হরিণ বেশে ধর্মরাজ তিনি কি করলেন, তার তো বিশাল বড় বড় শিং সেই হরিণের, তা সেই হরিণটা তাতে শিংটা চুলকাচ্ছে, শৃঙ্গ মানে শিং চুলকাচ্ছে। এবারে চুলকাতে চুলকাতে হরিণের শিং তো আবার খুব ধারালো হয়, চুলকাতে চুলকাতে সেই অরুণী কাষ্ঠটা তার শিঙের মধ্যে ঢুকে আটকে গেল। এবারে সেই বিশাল কায় হরিণ সে তখন ছুটতে ছুটতে মানে বনের দিকে ছুটে চলে যাচ্ছে। তা যে মহাত্মার মানে যে ঋষির সেই অরুণী কাষ্ঠ ছিল, তারা পাণ্ডবদের কাছে এসে মানে দুঃখিত অন্তকরণে বলছেন, হে পাণ্ডবগণ, হে যুধিষ্ঠির, দেখো আমার ওই অগ্নিহোত্র করার অনেক প্রাচীন যে অরুণী কাষ্ঠ, তা সেটা এক মৃগ নিয়ে চলে গেছে। সে শিং চুলকাচ্ছিল, চুলকাতে চুলকাতে তার শিঙে আটকে গেছে, সে এখন পালিয়ে যাচ্ছে। অতএব তোমরা আমাকে সেটা এনে দাও, আমার অগ্নিহোত্রের সময় হয়ে যাবে, তা না হয়। এবারে নিয়ে গেছে হয়তো সকালের দিকে, বেলা দশটা দশ ঘটিকায়। এবারে সেটাকে খোঁজার জন্য পাঁচ ভাই তারা তীর ধনুষ সব নিয়ে দ্রুত গতিতে ছুটল। আর ঋষি বলছেন, দেখো এখান থেকে তার সব সেই পায়ের চিহ্ন মানে খুরের চিহ্ন দেখা যাচ্ছে, অতএব তোমরা এই খুরের অনুসরণ করো। এবারে সেই হরিণের পদচিহ্ন দেখে তারা বনে ছুটতে আরম্ভ করলো, পাঁচ ভাই একসঙ্গে। তারা যখন ছুটে ছুটে যেতে লাগলো অনেক দূর চলে গেল, কিন্তু সেই হরিণটা তো আর সাধারণ নয়, অতএব তাকে আর ধরা গেল না। সামনে দেখা যাচ্ছে, আবার দেখতে দেখতে সে গাছের আড়ালের মধ্যে তাকে আর দেখাই যাচ্ছে। এইভাবে সেই গরমের জ্বালায় তারা ক্লান্ত হয়ে সেই অরুণী কাষ্ঠও পেল না। বনে বসে তারা মানে কষ্ট হলে যেমন নিঃশ্বাস ত্যাগ করে জোরে জোরে, তা পাণ্ডব পঞ্চ পাণ্ডব তারা এক বটবৃক্ষের তলায় বসে সেখানে তারা মানে দম নিচ্ছে, নিঃশ্বাস ছাড়ছে। আর সকলে মানে একেবারে জল খাওয়ার জন্য তাদের গলাটা যেন একেবারে শুকিয়ে এসেছে, তাই তাদের কনিষ্ঠ ভ্রাতা মানে নকুলকে বলছে, যে নকুল কে বলছে, যুধিষ্ঠির মহারাজ, যে নকুল আমরা না মানে সকলেই একেবারে জল পান করার জন্য আমাদের গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে, তা তুমি তোমার ভাইয়েদের জন্য তুমি একটু জলের সন্ধান করো। তাই এই নকুল আবার গাছে ওঠায় ওস্তাদ, একেবারে সকলে তো গাছে উঠতে পারে না, এই নকুল আবার প্রথম থেকেই মানে একেবারে বানরের মতন যে কোনো গাছে উঠিয়ে দেখতে দেখতে তিনি বলছেন, দাদাজি আমি আগে জলের সন্ধানটা দেখি। সবচেয়ে বড় একটা বৃক্ষ পাশে ছিল, সেটাতে উঠে গেল। উঠে গিয়ে সে চতুর্দিকে দেখছে যে জল কোথায় পাওয়া যাবে, তা দেখলো কিছুটা দূরে মানে কিছু সারস পাখিরা তারা ডাকছে। তা সারস পাখি সাধারণত মাছ খায় আর ওরা জলাশয়ের ধারেই থাকে। তা নেবে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে তাহলে আমি দাদাজি যাচ্ছি, ওখানে দেখলাম সারস পাখি ডাকছে, তাহলে ওদিকে সরোবর আছে, আমি নিজে জল পান করে আপনাদের জন্য নিয়ে আস। বলছেন যাও যাও, তাড়াতাড়ি যাও। নকুলও কিন্তু মহাপরাক্রমশালী, তা নকুল গিয়ে অনেক দূর সেখানে গিয়ে এক অমৃত সমতুল্য জলের সরোবর দেখে সেই জল পান করতে যাচ্ছে। তা জল পান করতে গেলে সেখানে কাউকে দেখা যাচ্ছে না, তার আবার মানে যে কাটা গলা সেই ব্যক্তির, তিনি বলছেন যে আমি যক্ষ, শোনো নকুল, এই সরোবর এ আমার অধীনে, অতএব তুমি যদি জল পান করতে চাও তাহলে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি জল পান করতে পারবে না। তা আমার নিয়ম হচ্ছে যে এই সরোবরে জল পান করতে হলে আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে ওরা মারা যায়। বলছেন, আরে তোমার মতন কত লোক আমি দেখেছি, এবারে জল পান করে সে উঠতে গিয়েই সেখানে মারা গেল। অনেকক্ষণ আর কোনো খবর নেই। যুধিষ্ঠির মহারাজ তখন সহদেবকে বললেন যে সহদেব, প্রিয় নকুল অনেকক্ষণ হয়ে গেছে, জল আনতে গেল, সে তো ফিরল না, তুমি যাও। সেখানে গিয়ে দেখে নকুল সে তো ওখানে মরে পড়ে আছে। দুঃখ তো হলোই, কিন্তু তারও গলাটা একেবারে শুকিয়ে গেছে। সে চিন্তা করছে, আগে জলটা পান করি, তারপরে বুঝি যে নকুলের মতো বীরকে কে মারল। সহদেব যখন জল পান করতে যাচ্ছে, দৈববাণী হল, হে সহদেব, তুমি জল পান করো না, তাহলে তোমারও কিন্তু ওই তোমার ভ্রাতা নকুলের মতো অবস্থা হবে। বলছেন, আরে মহাশয়, আমি আপনার মতন কত লোক দেখেছি, আগে জলটা পান করি, তারপরে দেখাচ্ছি আমি মজা। এবারে জল পান করে সেও সেই তীরে পড়ে মারা গেল। এবারে বহুক্ষণ হয়ে গেল, চিন্তাযুক্ত হয়ে যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, তাদের দু ভাইয়ের কোনো সন্ধান নেই। তখন অর্জুনকে বললেন যে প্রিয় অর্জুন, এই যে আমাদের ছোট দুই ভাই, তারা জল আনতে গেল, এখনো ফিরল না, তুমি যাও, সাবধানে যাও, কিছু হয়নি তো, আমার মনটা কেমন যেন হচ্ছে। বলছেন, দাদাজি, আমি এবার আসছি, কোনো চিন্তা নেই। অর্জুন একেবারে তৈরি হয়ে ধনুষ বাণ সব নিয়ে গিয়ে সরোবরের তীরে গিয়ে দেখছে যে তার প্রাণের ভ্রাতার দ্বয় নকুল এবং সহদেব মরে পড়ে আছে। সে চিন্তাযুক্ত হল, কিন্তু সেও পিপাসার্থ, বলছে আগে আমি জলটা পান করি, তা না হলে মাথা কাজ করছে না। এর মধ্যে যখনই জল পান করার জন্য যাচ্ছে অর্জুন, ঠিক সে সময় আবার দৈববাণী হল। বলছেন, হে পাণ্ডুনন্দন অর্জুন, আগে আমার কথায় আমার কথার মানে আমার প্রশ্নের উত্তর দান করো, তারপরে তুমি জল পান করো বা তোমার ভ্রাতাদের জন্য নিয়ে যাও, আর তা যদি না করো তাহলে এই তোমার ভ্রাতাদ্বয়ের মতো তোমারও মৃত্যু হবে। অর্জুন বীর, বলছেন, আরে মহাশয়, জল পান করতে গেলে আবার কারো থেকে আদেশ নিতে হয়? তিনি জল পান করে ওখানেই ঢুলিয়ে পড়ে মারা গেলেন। এবারে আর বাকি আছে সেই মহাতেজস্বী পরাক্রমশালী ভীমসেন। ভীমসেন তার বড় গদাটা সঙ্গে তো থাকেই, সেটাকে নিয়ে বলছেন, মানে যুধিষ্ঠির মহারাজ আজ্ঞা করলেন, যাও তুমি খোঁজ নাও। এবারে যুধিষ্ঠির মহারাজের আজ্ঞা পেয়ে ভীমসেন চিন্তা করছেন, দেখি কোনো শত্রু তাকে তাদের যদি আক্রমণ করে থাকে তাহলে আমি গিয়েই মজা দেখাব। ভীম তো চতুর্দিকে দেখতে দেখতে গিয়ে দেখে তিন ভাই সেখানে শায়িত অবস্থায়, তাদের হাত ধরে নাকে হাত দিয়ে দেখলো মারা গেছে। এবারে ভীম যখন মানে সেও পিপাসার্থ, আবার সে যখন জল পান করতে যাবে তখন আবার দৈববাণী হলো, হে মহাবীর ভীমসেন, তুমি আমার কথায় উত্তর দান করো, তারপরে জল পান করো, তা না হলে তুমিও কিন্তু জমালয়ে যাবে তোমার ভাইদের সঙ্গে। ভীমসেন তো এমনি মোটা বুদ্ধি, ক্রোধী, আবার শক্তিশালী, সে তখন বলছে, গলা কাটা ভূত, আমি তোকে মজাটা দেখাচ্ছি, আগে জলটা পান করি আমি। তা বলছেন, তুমিও কিন্তু মরেছো? বলছেন, হ্যাঁ আমি তো মরেছি, আগে আমি জলটা খেয়ে নি, পান করে নি। কারণ যক্ষের মানে গলাটা কাটা ছিল, ওই রকমই সে প্রশ্ন করছে। এবারে আগে জল পান করে উঠতে না উঠতে সেও ঢুলিয়ে পড়ে মারা গেল। এবারে যখন মারা গেল, যুধিষ্ঠির মহারাজ একলা বসে আছে, কখন জল আনে? কিন্তু জল আনতে গিয়ে তাদের তো আর কোনো পাত্তা নেই। বৈশম্পায়ন মহামুনি তিনি জনমেজয়কে বললেন, মহারাজ যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল এবং সহদেব তাদের চার ভাইয়ের যখন কোনো খবর নেই, অনেকক্ষণ হয়ে গেল, তখন তিনি নিজেই উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি সেই সরোবরের দিকে চললেন। এবারে সরোবরের দিকে যেতে যেতে তিনি দেখলেন চার ভাই একেবারে মানে শায়িত অবস্থা শুয়ে রয়েছে। তখন তিনি চিন্তা করল, ওহো, তাহলে সেই কৌরবরা এই সরোবরের জলে বোধহয় বিষ মিলিয়ে রেখেছে। কিন্তু এত সুন্দর জলে কি করে বিষ মেলানো সম্ভব? সে তো বিশাল সরোবর। আবার চিন্তা করছে, না, এই দুষ্ট কৌরবেরা দুর্যোধন শকুনি তারা যে কোনো প্রকারেই হোক না কেন তাদের মারার জন্য সর্বদাই যত্নশীল ছোটবেলার থেকে, অতএব হতেও পারে। কিন্তু এরা চার ভাই মারা গেল, তিনি ভীষণভাবে দুঃখিত হলেন। এত দুঃখিত হলেন সে আর বলার কথা নয়। কিন্তু গলাটা একেবারে শুকিয়ে ফেটে যাওয়ার মতো অবস্থা। যুধিষ্ঠির মহারাজও তিনি কি করলেন, যে আগে জল পান করি, তা না হলে পিপাসার্ত হলে তো কিছু কাজ হয় না, অতএব গলাটা একটু ভিজিয়ে নিই তারপরে বুঝি। এবারে জল যখন পান করতে যাবেন তখন দৈববাণী হচ্ছে, আর সেই গলাটা কাটা সেই যক্ষ যক্ষ রূপে রয়েছেন, তিনি বলছেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর প্রদান করে জল পান করো, তা না হলে তুমিও কিন্তু তোমার ভ্রাতাদের অনুসরণ করবে, মানে মারা যাবে। যুধিষ্ঠির মহারাজ তো পরম বিনয়, ক্রোধকে বসে রেখেছিলেন, ধৈর্যকে তিনি তো একবারে সম্বল করেছিলেন, অতএব তার ক্রোধ হল না। তিনি বললেন, হে দেব, কে আপনি? বলছেন যে, আমি বক। এতক্ষণ তো যক্ষ বলছিলেন, এবার বলছেন আমি বক। তা বলছেন, না না, আপনি বক কি করে হবেন, আপনি কোনো দেবতাই। তা বলছেন, তাহলে আমি যক্ষ। কিন্তু ইনি মানে বকও নয় আর যক্ষও নয়, ইনি কে তা তিনি নিজেই বলবেন। বলছেন যে, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আপনার যদি এটাই নিয়ম থাকে, এই সরোবর যদি আপনার আয়ত্তের মধ্যে আপনার অধিকারে, তাহলে আমার উচিত যে আপনার কথা অনুযায়ী জল সেবা করা। তা হে যক্ষরাজ, আপনি বলুন আপনার কি প্রশ্ন, আমি আপনার সেই প্রশ্নের উত্তর অতি অবশ্যই প্রদান করব। এবং আমার মনে হচ্ছে আপনি কোনো পাখিও নন আর যক্ষও নন, আমার মনে হচ্ছে আপনি রুদ্র বসু মরুত বা বিশিষ্ট কোনো দেবতা হবেন, আমার মন বলছে। তা সে সময় সেই যক্ষ বলছেন যে, তুমি ঠিকই বলেছ, আমি কে তা আমি বলবো, এখন তুমি আমাকে যক্ষ বলেই মনে করো। বলছেন, তিনি প্রশ্ন করা আরম্ভ করলেন। প্রশ্ন করতে গিয়ে যক্ষ বলছেন যে, বলো, সূর্যদেব কার দ্বারা উদিত হয়, তার চারদিকে কারা চলেন, কে তাকে অস্তে পাঠায়, আর তিনি কিসে প্রতিষ্ঠিত? যুধিষ্ঠির মহারাজ সর্বদাই শাস্ত্র চর্চা নিয়ে থাকতেন, অতএব তার সমস্ত বিষয় নখদর্পণে ছিল। তিনি বলছেন যে সূর্য ব্রহ্ম দ্বারা উদিত হন, তার চারিদিকে দেবতারা চলেন, আর ধর্ম তাকে অস্তে পাঠায় এবং তিনি সর্বদা সত্যে প্রতিষ্ঠিত। যক্ষ আবার প্রশ্ন করলেন যে মানুষ কিসের দ্বারা মানে বেদাধ্যেতা হয়, মানে বেদ সম্বন্ধে পারদর্শিতা কি করে লাভ করে, কিসের দ্বারা মহৎ পদ লাভ করা যায়, মহান স্থান, আর কিসের সাহায্যে তারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয় এবং কি করে তারা বুদ্ধিমান হয়। মহারাজ যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন যে শ্রুতির দ্বারা মানুষ বেদাধ্যেতা হয়, আর তপস্যার দ্বারা মানুষ মহৎ পদ প্রাপ্ত হয়। তপস্যার দ্বারাই মহান পদ সেই গোলক ধামও প্রাপ্ত হয়, আর ধৃতির দ্বারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয়, আর বৃদ্ধ ব্যক্তিদের সেবা করলে মানুষ বুদ্ধিমান হয়ে ওঠে। কারণ বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মহাত্মা, তাদের তো প্রচুর জ্ঞান থাকে, সারাটা জীবনের অনুভব থাকে, তা যারা তাদের সেবা করে সেই অনুভবগুলো তারা কৃপা করে তাকে দিয়ে যায়, অতএব সে স্বভাবতই স্বাভাবিকভাবেই সে বুদ্ধিমান হয়ে ওঠে। যক্ষ আবার প্রশ্ন করলেন যে ব্রাহ্মণদের দেবত্ব কি, তাদের মধ্যে সৎপুরুষের ন্যায় ধর্ম কি, আর মনুষ্যত্ব কি, অসৎ ব্যক্তির ন্যায় আচরণ কি। যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে যক্ষ, যক্ষ বেদের সাধ্যাই ব্রাহ্মণদের দেবত্ব, তপস্যাই সৎপুরুষের ধর্ম। তপস্যা মানে ভজন ছাড়া মানুষের ধর্ম আর কিছু নেই, কিন্তু এ সমস্ত সংসার করা ইত্যাদি এ সমস্ত তো একটা লৌকিক ধর্ম, ব্যবহারিক ধর্ম, কিন্তু যে ভগবানের জন্য জপ তপ করা এটা আত্মকল্যাণের জন্য, নিজের জন্য, আর এটাই হচ্ছে বিশেষ প্রয়োজন। আর মৃত্যুই মানুষ ভাব এবং নিন্দা করাই হলো অসৎ ব্যক্তির ন্যায় আচরণ। কারো নিন্দা চর্চাদি নিয়ে থাকা যারা থাকে তারাই অসৎ ব্যক্তি। যক্ষ আবার প্রশ্ন করলেন যে ক্ষত্রিয়দের, মানে যারা ক্ষত্রিয় তাদের দেবত্ব কি, মানে তাদের শ্রেষ্ঠত্ব কি, সেটাই দেবত্ব বলছেন, তাদের মধ্যে সৎপুরুষের ন্যায় ধর্ম কি ক্ষত্রিয়দের, আর মনুষ্যত্ব কি, এবং তাদের অসৎ ব্যক্তির ন্যায় আচরণ বাই কি। যুধিষ্ঠির মহারাজ বললেন যে অস্ত্র শিক্ষায় পারদর্শিতা ক্ষত্রিয়দের দেবত্ব মানে শ্রেষ্ঠত্ব, যজ্ঞ করা হলো তাদের সৎপুরুষের ন্যায় ধর্ম, কারণ বড় বড় যজ্ঞ ক্ষত্রিয়দের দ্বারাই সম্ভব, ব্রাহ্মণগণ তারা ঋত্বিক হিসাবে থাকবেন, যোগাড় তার প্রস্তুতি ক্ষত্রিয়রাই নিয়ে থাকেন। ভয় হলো মানবিক ভাব এবং দিনকে রক্ষা না করা হলো অসৎ ব্যক্তির আচরণ, যারা দিন দুঃখী অন্যের দ্বারা অত্যাচারিত তাদের সর্বদাই রক্ষা করা ক্ষত্রিয়দের মানে বিশেষ ধর্ম, এটা যারা না করে তারা অসৎ। যক্ষ আবার প্রশ্ন করলেন যে যজ্ঞীয় সামবস্তুটি কি জিনিস, আর যজ্ঞীয় যদু কি, আর কোন বস্তুটি যজ্ঞে বরণ করে, এবং কাকে যজ্ঞ অতিক্রম করে না। যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন যে প্রাণী যজ্ঞীয় সাম, আর মন যজ্ঞীয় যদু, একমাত্র ঋকি যজ্ঞ অতিক্রম করে না। আবার যক্ষ প্রশ্ন করলেন দেবতর্পণকারীদের কোন বস্তু শ্রেষ্ঠ, আর পিতৃপুরুষের তর্পণকারীদের জন্য কি শ্রেষ্ঠ, আর প্রতিষ্ঠা যারা চায় তাদের নিকট কোন বস্তু শ্রেষ্ঠ, সন্তান আকাঙ্ক্ষাকারীদের নিকট শ্রেষ্ঠ কি। ধর্মাত্মা যুধিষ্ঠির তিনি বলছেন যে দেবতর্পণকারীদের পক্ষে বর্ষাই শ্রেষ্ঠ, যারা দেবতাদের তর্পণ করে তারা কি চাইবেন? এই যে এখন অনাবৃষ্টি হচ্ছে কালের প্রভাবে, তারা তর্পণ করেন দেবতাদের উদ্দেশ্যে যে প্রভু বৃষ্টি হোক, তাহলে ফসল হবে, আর ফসল হলে সমস্ত প্রজাকুল খেয়ে বাঁচবে। তা এখন যে সময় তাতে প্রজাকুলও বাঁচবে, আর সমস্ত জিনিসপত্রের যে দাম অত্যাধিক হয়ে চলেছে সেটাও কমবে, অতএব প্রজাদের মঙ্গল। আর পিতৃতর্পণকারীদের জন্য ধন ধান্য সম্পত্তি শ্রেষ্ঠ, তাদের তর্পণ করলে ধন ধান্যাদি সব বৃদ্ধি হবে। প্রতিষ্ঠা যারা চায় তাদের কাছে গোধন শ্রেষ্ঠ, এবং সন্তান আকাঙ্ক্ষাকারীদের তাদের পুত্র প্রাপ্তি হওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। যক্ষ আবার সুন্দর প্রশ্ন করলেন, বলছেন এমন কোন ব্যক্তি আছে যে ইন্দ্রিয়ের বিষয় অনুভব করে, শ্বাস গ্রহণ করে, বুদ্ধিমান সম্মানিত এবং সকল প্রাণীদের নিকট মাননীয় হয়েও প্রকৃতপক্ষে জীবিত নয়? প্রশ্নগুলো এবার কঠিন হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, যে ব্যক্তি দেবতা, অতিথি, সেবক, মাতা, পিতা ও আত্মা এই পাঁচজনকে পোষণ করে না, সে শ্বাস প্রদানকারী হলেও সে জীবিত নয়, সে মৃতপ্রায়। যক্ষ বললেন, পৃথিবীর থেকে ভারী কি, আকাশের থেকে উঁচু কি, বায়ুর থেকে বেগে কি চলে, এবং তৃণের থেকে সংখ্যায় অধিক কি? তৃণ তো একেবারে অগণিত হয়, তার থেকেও সংখ্যায় বেশি কি আছে? যুধিষ্ঠির মহারাজ বললেন, মাতা পৃথিবীর থেকে ভারী, কারণ মাতা আমাদের জন্ম প্রদান করেছেন, তিনি পৃথিবীর থেকে কোনো অংশে ন্যূন নন। মাতা মানে মা সবচেয়ে ভারী, আর অর্থাৎ বেশি পিতা আকাশের থেকেও উঁচু, পিতাও কম নয়। আর মন বায়ুর থেকেও বেগে চলে, এবং চিন্তা তৃণের থেকেও অধিক, মানে চিন্তা এমন যে যত চিন্তা করা যাবে ততই চিন্তা বেড়ে চলবে। যক্ষ আবার প্রশ্ন করলেন, যে ঘুমলে কার পলক বন্ধ হয় না, ঘুমিয়ে আছে অথবা চোখটাও খোলা থাকে, কে সে? জন্মালেও নিশ্চেষ্ট থাকে কে? আর কার হৃদয় নেই, বেগের সাহায্যে কে বৃদ্ধি পায়? এই প্রশ্ন কটা এখন যে করলেন, আমাদের মহাভারতের মধ্যে অন্য প্রসঙ্গের মধ্যে এই প্রশ্নটা এসেছিল। তা যুধিষ্ঠির মহারাজ বললেন, যে হে মহাত্মন, মাছ ঘুমালেও তার পলক বন্ধ হয় না, মানে চক্ষু বন্ধ হয় না, তার চক্ষু খোলা থাকে। দেখবেন মাছ যখন থাকে তাকে রাত্রেবেলা দেখবেন স্থির হয়ে আছে, মানে সে ঘুমাচ্ছে। আপনি যদি সেখানে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন যে তার চোখগুলো খোলাই আছে। আর ডিম, সে ডিম ডিম্ব, সে কিন্তু একটা জীবই, তার মধ্যে প্রাণ আছে, সব কিছু আছে, অতএব সে নিশ্চেষ্ট, কোনো চেষ্টা নেই, সে ডিমের ভিতরে এক বিশাল জীব আছে। আর পাথরের হৃদয় নেই, আর নদীর বেগের সাহায্যে বৃদ্ধি পায়, নদী যত যত বেগ ধারণ করছে ততই সে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যক্ষ আবার প্রশ্ন করলেন, যে বিদেশে গমনকারীর মিত্র কে হয়, গৃহে বাসকারীর মিত্র কে হয়, আর রোগীর মিত্র কে হয়, যারা অসুস্থ তাদের বন্ধু কে, আর মৃত্যুর নিকট পৌঁছানো ব্যক্তির মৃত্যু মানে মিত্র কে হয়? যুধিষ্ঠির মহারাজ বললেন, যে বিদেশে গমনকারীর যাত্রীরাই হচ্ছে তার মিত্র। আপনি ট্রেনে করে হয়তো কলকাতা যাচ্ছেন, তা সেখানে আপনার পাশে যারা বসে আছে তাদের সঙ্গে যদি আপনি সৎ ব্যবহার না করেন তাহলে ওই যাত্রাটাই আপনার দুঃখপ্রদ হয়ে যাবে, অতএব তাদের সঙ্গে সুন্দর ব্যবহার রেখে চলাটাই মিত্রতা। আর গৃহবাসকারীর মিত্র হচ্ছে তার স্ত্রী, আর বৈদ্য রোগীর মিত্র, মানে ডাক্তারের বন্ধু হচ্ছে রোগী, এবং মুমূর্ষু ব্যক্তির দানই হলো তার মিত্র, যারা মরতে চলেছে মরবে তাদের দান করাটা হচ্ছে তার বন্ধু। আর সে দান করলেই সেই দানের সাহায্যে যে এখান থেকে 96,000 যোজন দূরে যে জমালয় সেখানে গিয়ে তো আমাদের বিচার হবে, সেখানে সে অনায়াসে যেতে পারবে। আর কিছু দানও করলাম না, মানে যা আসলো পকেটে মানে সেটা দক্ষিণা নিয়ে আমি ব্যাংকে জমা করলাম, তাহলে কিন্তু গতি কিন্তু খারাপ হবে। আর যক্ষ আবার জিজ্ঞাসা করলেন যে সমস্ত প্রাণীর অতিথিকে সনাতন ধর্ম কি আর অমৃত কি এবং সমস্ত জগতই বা কি? মহারাজ যুধিষ্ঠির বললেন অগ্নি সমস্ত প্রাণীর অতিথি আর অবিনাশী নিত্য ধর্মই সনাতন ধর্ম, যে ধর্মের কোনো নাশ নেই সেটাই সনাতন ধর্ম। আর গরুর দুধ হচ্ছে এই লোকে অমৃত এবং বায়ু হলো সমস্ত জগৎ। যক্ষ মহারাজ আবার বললেন কে একাকী বিচরণ করে, একা একা কে ঘুরে বেড়ায়, একবার উৎপন্ন হয়ে কে পুনরায় উৎপন্ন হয়, আর শীতের উপশম কি, মহান ক্ষেত্র কোনটি? যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন যে সূর্য সে একা একা বিচরণ করে, আর চন্দ্র একবার জন্ম নিয়ে পুনরায় জন্ম নেয়, এই যে তার কলা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অমাবস্যাতে, আবার শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে সেই পূর্ণিমা পর্যন্ত তার কলা বৃদ্ধি পাচ্ছে, অতএব সে একবার জন্ম নেয় আরেকবার তার পুনর্জন্ম হয়। আর শীতের প্রতিকার হচ্ছে একমাত্র অগ্নি, এবং পৃথিবী হলো সর্বাপেক্ষা মহান ক্ষেত্র। এই পৃথিবীর উপর কত অত্যাচার হচ্ছে, বিভিন্ন প্রকার অত্যাচার, তথাপি তিনি মহান ক্ষেত্র, সকলের অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। যক্ষ আবার প্রশ্ন করলেন যে ধর্মের প্রধান স্থান কি, আর যশের প্রধান স্থানটি কি, আর স্বর্গের প্রধান স্থান কি? যুধিষ্ঠির মহারাজ বললেন যে ধর্মের মুখ্য স্থান হচ্ছে কি, দক্ষতা। আপনার মধ্যে যদি আসনে 5 ঘন্টা বসে থাকার মতো দক্ষতা না থাকলো তাহলে তো ধর্মই হবে না। তাহলে ধর্মের মুখ্য স্থান হচ্ছে কি, দক্ষতা, মানে ক্ষমতা থাকা দরকার। বৃদ্ধ অবস্থায় হরিভজন হয় না, আমাদের পাটবাড়ির কেদার পণ্ডিতজি বলতেন ভালো যে সারাটা জীবন সংসার করলাম আর এসে মানে মালা করতে বসলাম আর কাঁচতে কাঁচতে দেখলাম নাক থেকে তো বেরোচ্ছেই নিচের দিক থেকেও বেরিয়ে পড়ল, তাই এ বুড়ো বয়সের ধর্ম নয়, এ খুব কঠিন ধর্ম। আর অতএব দক্ষতার প্রয়োজন, শক্তি সামর্থ্যের প্রয়োজন। আর যশের মুখ্য স্থান হচ্ছে দান, যদি আপনাকে যশস্বী হতে হয় তাহলে দান ক্রিয়াটা চালু রাখতে হবে। আর শুধু যশ নয়, পরজগতে গিয়ে তার অনেক ভোগৈশ্বর্যও সে প্রাপ্ত হবে। আর স্বর্গের মুখ্য স্থান হচ্ছে সত্য এবং সুখের প্রধান স্থান হচ্ছে শীল। যক্ষ মহারাজ আবার প্রশ্ন করলেন যে মানুষের আত্মা যে বলে এই আত্মাটা কি, আর দৈবকৃত সখাকে আর জীবনের সহায়ককে এবং তার পরম আশ্রয়টা কি? যুধিষ্ঠির মহারাজ বললেন যে পুত্র মানুষের আত্মা, পুত্র বই আত্মনা জায়তে, মানে এই শ্লোকটা বলরাম বলেছিলেন, পুত্র বই উৎপন্ন একটা শ্লোক আছে যদিও আমাদের ভাগবতে, যখন তিনি সেই মানে সুতমুনির পিতাকে যখন তিনি মেরে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আত্মবৈ পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম, অতএব পুত্রের মানুষের আত্মা, আর স্ত্রী তার দৈবকৃত সখা। এই যে স্ত্রী, গুরু, এদের সঙ্গে কিন্তু এক জন্মের সম্বন্ধ নয়, গুরুর যে সম্বন্ধ এটা বলছেন যে কত শত শত লক্ষ লক্ষ মানে জন্ম থেকে আছে তার কোনো ঠিক নেই। স্ত্রীর সম্বন্ধ মানে কোনো কোনো শাস্ত্রে বলছেন যে 7 জন্ম পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তারপরে তারা আবার স্বেচ্ছায় প্রভুর ইচ্ছায় তারা মানে এদিক সেদিক হয়ে যায়। মেক তার জীবনের সহায়ক এবং দানই হলো পরম আশ্রয়। যক্ষ মহারাজ আবার প্রশ্ন করলেন, এবারে প্রশ্ন করতে করতে একেবারে প্রশ্নমালা করে ফেললেন, সমস্ত প্রশ্নের উত্তর একেবারে সঠিক সঠিক দিচ্ছেন। তা যক্ষ মহারাজ প্রশ্ন করলেন যে ব্রাহ্মণকে কেন দান করা হয়, নট ও নটীদের কেন দান করা হয়, সেবক সেবকদের কেন দান করা হয় এবং দান করার প্রয়োজনটা কি, এবং রাজাকে যে দান মানে কর কেন দেওয়া হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন যে ব্রাহ্মণকে ধর্ম অর্জন করার জন্য দান করতে হয়, নট ও নটী যারা নৃত্যকারী স্ত্রী পুরুষ তাদেরকে যশের জন্য পুরস্কৃত করা হয়, আর সেবকদের পালন পোষণের জন্য দান মানে বেতন স্বরূপে দিতে হয়, আর রাজাকে ভয় হতে রক্ষার জন্য তাকে দান মানে কর দেওয়া হয়। যক্ষ মহারাজ চিন্তা করছেন যে আমি তো প্রশ্ন করে করে পাগল, কিন্তু এই যুধিষ্ঠির সে তো সব প্রশ্নের উত্তর টপাটপ দিয়ে ফেলে। তিনি আবার বলছেন যে অহংকার কাকে বলে, দম্ভ কাকে বলে, পরম দৈব কাকে বলা হয়, আর পৈশুন্য কার নাম। যুধিষ্ঠির মহারাজ বলছেন অহংকার হলো মহা অজ্ঞান, আর নিজেকে অযথা বড় ধর্মাত্মা বলে জাহির করা হলো দম্ভ। আমি জপ করছি তপ করছি এটা বাস্তবিক সত্য, অনেক নাম হচ্ছে, অনেকক্ষণ আসনে বসা হচ্ছে, তার বাক্য সংযত আছে, তার নিয়ম নিষ্ঠা সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে মনে মনে চিন্তা করলো আরে আমি তো সব, আমি হলাম ধর্মাত্মা এবং আমি একমাত্র ভজন করি, এই অভিমানের জন্য সে যারা না করে তাদের পেছনে তাদের নম্বরটা লেগে যায়, মানে কিছু করে কিচ্ছু লাভ হবে না। এই দম্ভ মানে এই অহংকার সর্বদা বর্জন করতে হবে। আর দানের ফলকে দৈব বলে এবং অপরের দোষ অন্যকে বলা হলো পৈশুন্য। পৈশুন্য এটা কিন্তু সর্বত্র পাওয়া যাবে না, এটা খুব মানে ভালো শব্দ পৈশুন্য, বলতে যারা অপরের দোষকে এক জায়গায় বসে বলা বলি করে মানে কীর্তন করে তাদেরকে পৈশুন্য বলা হয়। এই শ্রীধাম বৃন্দাবনে যদি থাকতে হয় তাহলে অনেক জপের প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না। বৃন্দাবন মহিমামৃতে বর্ণন করা হয়েছে যে বৃন্দাবনে যদি নিরপরাধ ভাবে তা সে যায় কিছুই করুক, ভাণ্ডারা খাক, ভাণ্ডারা খাওয়াটা সবচেয়ে খারাপ বলা হয়েছে শাস্ত্রে, কিন্তু সে ভাণ্ডারা খেলো, খেয়ে এসে বেশ আরামসে ঘুমিয়ে থাকলো, কিন্তু কারো নিন্দাও করে না, কারো স্তুতিও করে না, আবার মানে কিছুই করার দরকার নেই। সে যদি নিরপরাধী হয়ে যদি সে ঘুরেও বেড়ায় তাহলে তার মালা তিলক চন্দন জপ তপ কিছু প্রয়োজন নেই, সে অনায়াসে প্রভুর ধাম প্রাপ্ত হবে, কিন্তু সেটা কিন্তু কঠিন। এই যে আমাদের জপের বিধান দেওয়া হয়েছে কি জন্য, যে আমরা যাতে সময় না পাই অন্যের নিন্দা চর্চা করার জন্য, এটা বাদ দিলেই অনেক কিছু করতে হবে না। এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু বা আমাদের গোস্বামী পাদগণ বলছেন কি যে কোটি জন্ম যে করে নাম সংকীর্তন তথাপি সে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এর মধ্যে কারণ আছে, সে কারণগুলো হচ্ছে পর নিন্দা থেকে সর্বদা দূরে থাকতে হবে, পরহিংসা থেকে দূরে থাকতে হবে, আর দম্ভ আদি যা থাকবে না, সে যদি পাগলের মতন এই বৃন্দাবনে ঘুরেও বেড়ায় এই 84 ক্রোশের মধ্যে সে একেবারে সেই গোলকধাম যাকে আমরা বলি সে অনায়াসে প্রাপ্ত হতে পারবে, কিন্তু নিরপরাধী হতে হবে, অনেক কঠিন কথা। যক্ষ আবার বললেন ধর্ম অর্থ এবং কাম এগুলি পরস্পর বিরোধী, অতএব এই নিত্য বিরোধীগুলি কি করে এক স্থানে সংযুক্ত হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন যখন ধর্ম ও ভার্যা পরস্পর বশবর্তী হয় তখন ধর্ম অর্থ আর কাম তিনটে এক জায়গায় এসে উপস্থিত হয়। এতে আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা বুঝতে পারছি, একটু চিন্তা করলেই বোঝা যাবে। তা এই তিনের সংযোগটি হওয়া অসম্ভব মানে সম্ভব, এই তিনটে এক জায়গায় হওয়াটা স্বাভাবিক। এবারে তিনি আবার প্রশ্ন করলেন হে রাজন, কুল আচার সাধ্যায় এবং শাস্ত্র শ্রবণ এগুলির মধ্যে কার সাহায্যে ব্রাহ্মণত্ব সিদ্ধ হয় ঠিক করে তা আমাকে জানাও। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, প্রিয় যক্ষ, তুমিও ভালো করে শোনো। এতক্ষণ পরে এবার কথার একটু ফের বদল হলো। বলছেন, কুল, সাধ্যায় এবং শাস্ত্র শ্রবণ এগুলির কোনোটি ব্রাহ্মণত্বের কারণ নয়, আচার ও আচরণই হচ্ছে ব্রাহ্মণত্বের কারণ। আমি এর অর্থ হচ্ছে কি, আমি শাস্ত্র পাঠ করছি, আমি শাস্ত্র শুনছি, কিন্তু মানব কিছুই না, ওতে কিন্তু তেমন কিছু লাভ নাই। অতএব আচরণশীল ব্যক্তি হচ্ছে মানে ব্রাহ্মণত্বের কারণ। ব্রাহ্মণত্ব মানে এখানে শ্রেষ্ঠত্বের কারণ মনেও করা যাচ্ছে। আর সুতরাং যত্নপূর্বক সদাচার রক্ষা করা প্রত্যেকের উচিত। সদাচারবিহীন ব্যক্তি সে পশুর সমান। অনেক বড় বড় ধর্মকথা ব্যাসাসনে বলে বসে বলা যায়, কিন্তু আচরণ না করলে তার কোনো দাম নেই। আর শ্রবণ করলাম আর ওখানে গিয়ে লোকের নিন্দা আরম্ভ করলাম, এতেও কোনো লাভ নেই। অতএব আচরণশীল হতে হবে, শাস্ত্রে যা বলছে সেটাকে মানতে হবে, সেটাকে যাজন করতে হবে। আর ব্রাহ্মণদের বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখা উচিত, কোন দিকে, এই সমস্ত বিষয়ের প্রতি। কারণ যার সদাচার অক্ষুণ্ণ থাকে তারই ব্রাহ্মণত্ব বজায় থাকে। অক্ষুণ্ণ মানে কোনো প্রকার ক্ষুণ্ণ থাকবে না, মানে সব কিছুই সব ঠিক রাখতে হবে আচার, তাহলেই সে ব্রাহ্মণত্ব তার বজিয়ে থাকবে। আর নিয়ম এমনই যে নিয়ম ছাড়তে বেশিক্ষণ লাগে না, কিন্তু নিয়মকে ধরে রাখা এ এক কঠোর তপস্যা। যার সদাচার নষ্ট হয়ে গেছে সে স্বয়ং নাশ হয়ে পড়ে। যে পড়ে, যে পড়ায় এবং যে শাস্ত্র বিচার করে, মানে তা তো ভালো, কিন্তু যদি সেগুলো সে সঠিক সঠিকভাবে না মানে তাহলে সে পণ্ডিত হবে না বা সে সাধু হবে না, তারা সব মূর্খের মধ্যে। আর সেই মানে চার বেদ পাঠ করার পরেও যদি সে কেউ দুষ্ট আচরণ সম্পন্ন হয়, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ সবই জানলো, অতএব তার দুষ্ট প্রবৃত্তি মানে ভেতরে যে শয়তানটা বসে আছে তাকে সম দম দণ্ডাদি দিয়ে যদি সে শায়েস্তা না করতে পারলো তাহলে কিন্তু সব বৃথা। প্রথমে এই যে এত এত নিয়ম কি জন্য, আমাদের ভেতরে যে শয়তানটা বসে আছে সেই জীবাত্মা তাকে মানে সবসময় একেবারে টাইট দিতে হবে কি দিয়ে, পরমাত্মা রূপ জ্ঞান দিয়ে। এই পরমাত্মা সে চাইবে আমি ভগবানকে কি করে পাব, আর জীবাত্মা সে চাইবে যে আমি ভালো ভালো খাবো, ভালো ভালো পরব, তারপরে এই জাগতিক সব দৃশ্য দেখব, তারপরে আমার ভালো ভালো জিনিসের প্রয়োজন, সে এটাই চাইবে। কিন্তু জ্ঞানরূপ অগ্নি দ্বারা সেগুলোকে দহন করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। আর প্রকৃতপক্ষে যে ব্যক্তি অগ্নিহোত্রে তৎপর এবং জিতেন্দ্রিয় তাকেই ব্রাহ্মণ বলা হয়। এইভাবে যক্ষ প্রশ্নের পর প্রশ্ন করে চলেছেন, অনেক প্রশ্ন, আমরা কিন্তু সংক্ষেপে শ্রবণ করছি, মানে বিশাল প্রশ্ন। তা যক্ষ মহোদয় তিনি আবার প্রশ্ন করলেন যে তুমি আমার মানে সব প্রশ্নেরই তো উত্তর দিয়ে যাচ্ছ, তা তুমি বলো যে সুখী কে, আশ্চর্য কি, আর পথই বা কি, বার্তা কি, আমার এই চারটি প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির মহারাজ বললেন, যার কোনো ঋণ নেই, যে ব্যক্তি প্রবাসী নয় মানে বিদেশে থাকে না, যে দিনে পঞ্চম বা ষষ্ঠ ভাগেও নিজের গৃহে শাক ভাত রান্না করে খেতে পারে সেই সুখী। আর প্রাণী নিত্য জমের দ্বারা যাচ্ছে, মানে প্রত্যেকে মৃত্যুকে বরণ করছে, এ আমিও জানছি আপনিও যাচ্ছেন, মানে যে একেবারে বালক মূর্খ সেও জানে যে আমরা তো একদিন মরবই, কিন্তু যে বেঁচে থাকে সে সর্বদা বেঁচে থাকার আশা করে, এর থেকে বেশি আশ্চর্যের বিষয় আর কি হতে পারে মহোদয়? দেখুন, আমরা প্রত্যেকেই জানি, মানে একবারে ছোট্ট বাচ্চার থেকে নিয়ে একবারে বৃদ্ধ পর্যন্ত আমরা সকলেই জানি যে আমরা মরব। তাহলে আমরা মরব, আমরা যে মরণশীল, আমাদের যে ভজন করা উচিত আমরা তা করব না, আমরা বেঁচে থাকতে চাই। যেটা একেবারে সুদৃঢ় নিশ্চিত যে আমাদের মরতেই হবে, আমরা সেটার জন্যই চেষ্টা করি। তাই এর থেকে আশ্চর্যের আর বিষয় কি হতে পারে? তর্কের কোনো স্থিতি নেই, তর্ক এমনই যে যার কোনো সমস্যা সমাধান হয় না, বেড়েই চলে। শ্রুতিও ভিন্ন ভিন্ন হয়, কোনো একজন ঋষির বচন শিরোধার্য করে মানা যায় না, তা ধর্মের তত্ত্ব অত্যন্ত গূঢ়। সুতরাং যে পথে মহাপুরুষগণ গমন করেছেন তাই হলো প্রকৃত পথ। আমাদের বলে না যে মহাজন যে পথে গমন করেছেন সেটাই শ্রেষ্ঠ, এখানে সে কথাই বলল। অতএব তাতে আর বিচার করার দরকার নেই। আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু, ষড় গোস্বামী আদি তারা যেমন করেছেন তারা মহাজন, অতএব সেদিকেই চলো। সেখানে তর্ক যুক্তি করা মানে সময় নষ্ট আর অপরাধ কামিয়ে নিচের দিকে যাওয়ার পথ। এই মহামোহন রূপ কড়াইতে কালরূপ ভগবান সমস্ত প্রাণীকে মাস ও ঋতুরূপ হাতা দিয়ে, সূর্যরূপ অগ্নি এবং রাত দিনরূপ ইন্ধন দিয়ে রান্না করছেন, এটাই হচ্ছে বার। যক্ষ এবারে বলছেন, প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছেন, একটা ভুল বললেন যুধিষ্ঠির মহারাজ। তিনি বলছেন, তুমি আমার সব প্রশ্নেরই সঠিক সঠিক উত্তর প্রদান করেছ, এবার তুমি পুরুষের ব্যাখ্যা করো এবং বলো সব থেকে ধনী কে। যুধিষ্ঠির মহারাজ বললেন, যে ব্যক্তির পুণ্য কর্মের কীর্তির শব্দ স্বর্গ ও ভূমি স্পর্শ করে, পুরুষ সেই পর্যন্ত থাকেন যার কাছে প্রিয় অপ্রিয় সুখ দুঃখ ভূত ভবিষ্যৎ সব সমান, তিনি হচ্ছেন সব থেকে ধনী। সেটা একমাত্র নিষ্কিঞ্চন, একেবারে যারা একেবারেই নিষ্কিঞ্চন সাধু তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। শীত গ্রীষ্ম তারপরে মানে সুখ দুঃখ মানে প্রিয় অপ্রিয় সব অবস্থাতেই তিনি খুশি, সেই ব্যক্তি হচ্ছেন সমস্ত পৃথিবীর থেকে, সমস্ত পৃথিবীর না সমস্ত লোকের থেকে তিনি শ্রেষ্ঠ এবং তিনি ধনী। যক্ষ বলল, রাজন, সব থেকে ধনী ব্যক্তির ব্যাখ্যা তুমি ঠিক মতোই করেছ, তাই আমি খুশি হয়েছি। অতএব তুমি তোমার ভাইদের মধ্যে একজনকে তুমি বাঁচিয়ে নিতে পারো, একজন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে যক্ষ, এই শ্যামবর্ণ অরুণ নয়ন শালবৃক্ষের মতো দীর্ঘ মানে লম্বা সুবিশাল বক্ষ সমন্বিত মহাবাহু নকুল যেন জীবিত হন। যক্ষ বলল, রাজন, 10,000 হাতির মতন বল ভীমসেন মাটিতে শুয়ে মরে গেছে, পড়ে আছে। মহাধনুর্ধারী অর্জুন তাদের ছেড়ে তুমি তোমার নিজেরও ভাই নয়, তোমার সৎ মায়ের পুত্র, তুমি তাকে ছেড়ে নকুলকে কেন বাঁচাতে চাইছ? আরে ভীমকে দেখো, সে 10,000 হাতির শক্তি, তোমার তো উচিত ছিল সে জীবিত হোক, ধনুর্ধারী অর্জুন জীবিত হোক, তোমার নিজের ভাই, তুমি মাদ্রীর পুত্রকে কেন চাইছ? যুধিষ্ঠির মহারাজ বললেন, যদি ধর্ম নাশ করা হয় তাহলে এই জগতে সব কিছু নাশ হয়। আমরা তিন ভাই আর আমার মানে ছোট মা সেই মাদ্রীর মাত্র দুটো সন্তান, তার থেকে একজন জীবিত হলে সেটাই তো ভালো। আমি কুন্তি এবং মাদ্রীকে কোনো প্রকারেই ভেদ দেখি না, তারা দুজনই আমার মা, আর আমার পরম মানে সতী সেই মা কুন্তি, তিনি আমাকে বনপ্রদেশে যখন এসেছিলাম তখন বলেছিল, ভাই, তখন বলেছিল, পুত্র, তুমি সকলকে হারিও কিন্তু আমার নকুল আমার সহদেব মাদ্রী আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, তাদের জন্য কোনো প্রকার মানে দুঃখ কষ্ট তাদের জন্য মৃত্যু এসে না উপস্থিত হয়, তাই আমি কোনো প্রকারেই এই নকুল সহদেবকে ত্যাগ করব না। যক্ষর হৃদয়টা একেবারে গলে গেল। তিনি বলছেন, আশ্চর্য হয়ে বলছেন, কি ব্যাপার! তার এমন ভাব